অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতা দর্শককে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের বন আগে বেশ কিছু ক্ষতি হয়েছিল, এর ফলে এখন প্রায় বন শেষ।
কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
রোহিঙ্গা আসা শুরু হলে আমরা তখন স্থানীয়রা তাদেরকে সহযোগিতা করেছিলাম। এখন আমরা তাদের আচার আচরণ দেখা যাচ্ছে যে এখন খুন খারাপই হচ্ছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানালেন, নতুন ভারত চলবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শেই।
থাকবে বিশ্বকাপ ক্রিকেটের খবর, তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরান যুক্তরাষ্ট্রের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরানি কর্মকর্তারা বলছেন যে ঘটনাটি ঘটেছে ইরানের আকাশ সীমার ভেতরেই, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে এই ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক আকাশ সীমায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবানাজ জানিয়েছেন যে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হরমুজ প্রণালীর উপরে আন্তর্জাতিক আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি বিমানে আঘাত হানে। তিনি যুক্তরাষ্ট্রের এই নজরদারি বিমানের উপর এটিকে বিনা উস্কানিতে আক্রমণ বলে অভিহিত করেছেন এবং বলছেন যে মানুষবিহীন এই বিমানটি সমুদ্র এবং উপকূলীয় স্থানে গোয়েন্দা কাজে, নজরদারি কাজে, শত্রুপক্ষের অবস্থান জানার জন্য ব্যবহার করা হয়। ইরানি মতে এই ড্রোনটিকে ইরানের দক্ষিণাঞ্চলে হেরমজগান প্রদেশের আকাশ সীমায় ইরানের আধা সামরিক রিভলিউশনারি গার্ড ভূপাতিত করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে গত সপ্তাহেও যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ইরান গুলি করে ভূপাতিত করার চেষ্টা করে এবং উত্তেজনা আরও বেড়ে যায় যখন তেলবাহী ট্যাঙ্কারগুলোর উপর আক্রমণ করা হয়। যুক্তরাষ্ট্র ইরানকে এই জন্য দায়ী করেছে, তবে ইরান বলছে যে তারা সেটা করেনি। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে দুদেশের সম্পর্কের অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাছ থেকে সাহায্য না পেলে ইরান যে ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি করবে সে কথাও ঘোষণা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এখন উত্তর কোরিয়ায় রয়েছেন। মনে করা হচ্ছে যে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা তাঁদের মধ্যকার সংলাপে অন্তর্ভুক্ত থাকবে। শি আজই দুদিনের সফরে সেখানে গিয়ে পৌঁছেছেন এবং গত 14 বছরে তিনি হচ্ছেন প্রথম চীনা নেতা যিনি উত্তর কোরিয়া সফরে গেলেন। আলোচনার আগে তিনি একটি রচনায় কোরীয় উপদ্বীপে সমস্যা সমাধানে উত্তর কোরিয়ার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। রচনাটি উভয় দেশের রাষ্ট্রপরিচালিত মাধ্যমে প্রকাশ করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক ছাড়াও শি ফ্রেন্ডশিপ টাওয়ার পরিদর্শন করবেন। 1950 সালে কোরীয় যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সৈন্যদের সঙ্গে চীনের যে সৈন্যরা যুদ্ধ করেছিল এই টাওয়ার তাদের স্মৃতিতেই তৈরি করা হয়েছে। কিম এরই মধ্যে 4 বার চীন সফর করেছেন, তাঁর সর্বসাম্প্রতিক সফরটি ছিল এবছর জানুয়ারি মাসে। আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও যেসব লোক সংঘাত ও অত্যাচারের কারণে নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেরকম লক্ষ লক্ষ লোকের দুঃখ দুর্দশা প্রসঙ্গে বলেন, আমরা এই সব বিপন্ন লোকজনকে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের মতে বিশ্বব্যাপী যারা নিজেদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে তাদের সংখ্যা 7 কোটিও ছাড়িয়ে গেছে, আর এটি হচ্ছে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক শরণার্থীর সংখ্যা। পম্পিও বলেন, বিশ্বব্যাপী এককভাবে মানবিক সাহায্য প্রদানের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আমরা চেষ্টা করি গৃহচ্যুত এইসব লোকজনকে তাদের বাড়ির কাছাকাছি সাহায্য দিতে, যে পর্যন্ত না তারা স্বেচ্ছায় এবং নিরাপদভাবে তাদের আবাসভূমিতে ফিরে যেতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে অবস্থানরত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী ঘরে ফেরার আকুতি জানিয়েছেন। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 7 কোটি ছাড়িয়ে গেছে। যুদ্ধ, নির্যাতন ও সংঘাতের কারণে এসব মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর বাস্তুচ্যুত মানুষের বহরে রোহিঙ্গা যুক্ত হওয়ার সাথে সাথেই বদলে দিয়েছে অতীতের সব রেকর্ড। বাংলাদেশে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প। কেবল এই একটি ক্যাম্প নয়, কক্সবাজারের উকিয়া ও টেকনাফ উপজেলায় 32টি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 10 লক্ষাধিক রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে সেখানে যারাই বিনিয়োগ করুক না কেন, তা কখনো নিরাপদ হতে পারে না বলেও ধারণা বিশ্লেষকদের। রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান করা না গেলে কেবল মিয়ানমার এবং বাংলাদেশের সমস্যা নয়, পুরো পৃথিবীর জন্য এটি বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। রোহিঙ্গারা অধিকার নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যাবেন, ঘরে ফিরবেন বিশ্বের সকল উদ্বাস্তু, আর নতুন করে উদ্বাস্তু হবে না কোনো মানুষ, এমনটাই প্রত্যাশা এখানকার শরণার্থীদের। বিশ্বের বৃহত্তম শরণার্থী ক্যাম্প কুতুপালং থেকে মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের কারণে পরিবেশের সীমাহীন ক্ষতি হচ্ছে। ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
জাতীয়ভাবে পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রী বলেন,
প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের বন আগে বেশ কিছু ক্ষতি হয়েছিল, এর ফলে এখন প্রায় বন শেষ, যেখানে গভীর বন ছিল সেগুলো প্রায় ধ্বংসের পথে।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার ঢাকায় পৃথক এক অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের পদ্ধতিগত ভুল ছিল বলে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন,
অবশ্যই তাদের পদ্ধতিগত ভুল ছিল, ইউএন সেই ব্যাপারে সজাগ হয়নি, তারা অনেক কিছু গোপন রেখে, তার জন্য তারা নিশ্চয়ই দায়ী। যেখানে কাজটা করা দরকার সেই রাখাইন প্রভিন্সে, সেখানে তাদের অবস্থান অত্যন্ত দুর্বল।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, জাতিসংঘের উচিত রোহিঙ্গা সংকট সমাধান প্রশ্নে বাংলাদেশের চেয়ে মিয়ানমারের দিকে বেশি নজর দেয়া। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
স্টেপ উইথ রেফিউজি এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প বাংলাদেশের কুতুপালংয়ে। মোয়াজ্জেম হোসেন শাকিল আবারও।
এসময় নিরাপদে ও স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
They're not forgotten now, they will not be forgotten in the future, and this issue will remain a priority for the United States, certainly as long as I'm ambassador and in the years ahead, and working with wonderful partners from the government of Bangladesh and UNHCR. There will come a day when we'll see a solution to this crisis.
বিশ্ববাসীর কাছে ন্যায় বিচারের দাবি সম্বলিত পোস্টার নিয়ে ক্যাম্পে মিছিল করেন রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কুতুপালং, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতে 17তম লোকসভায় প্রথম যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, নতুন ভারত চলবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে। কলকাতা থেকে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ ভারতের 17তম লোকসভার প্রথম অধিবেশনে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানান। ভাষণে রাষ্ট্রপতি বলেন, নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন, প্রধানমন্ত্রীকেও আমার আন্তরিক অভিনন্দন। এবার সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা এসেছেন সংসদে, দেশের মানুষ অগ্রগতির পক্ষে ভোট দিয়েছেন, তাই জাতপাত নয়, সৌভ্রাতৃত্ব চাই। দেশের মানুষকে বন্ধনমুক্ত রাখতে চাই, বৈষম্যহীন সমাজ গড়তেই কাজ করবে সরকার, সবার উন্নতির জন্য কাজ করবে। সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের উপর ভর করেই এগোবে দেশ। এদিনের ভাষণে দেশে কালো টাকা উদ্ধারের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন সরকার যে আগের পথেই চলবে তাও স্পষ্ট করেন রাষ্ট্রপতি। পাশাপাশি এক দেশ এক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেরও আজ প্রশংসা করেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজ ওয়াশিংটনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য বিষয়ে আলাপ আলোচনা করছেন। এর ঠিক একদিন আগেই মেক্সিকো প্রথমেই এই তিনটি প্রতিবেশী দেশের মধ্যে আলোচিত চুক্তিটি অনুমোদন করেছে। গতকাল যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা চুক্তির পক্ষে মেক্সিকোতে 114টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে 4টি ভোট। অবশ্য ছোট ছোট কিছু গোষ্ঠীর আপত্তি এবং অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর উত্তেজনা বিষয়েও আপত্তি ছিল। মেক্সিকোতে এই চুক্তি অনুমোদিত হওয়ায় ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাদকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় লেখেন, এখানে এখন সময় এসেছে কংগ্রেসেরও অনুমোদন করার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন, তবে একথা ভাবছেন যে ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচার অভিযানের সময় সেটি হয়তো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। ট্রাম্প বলছেন তিনি আশা করছেন যে এ মাসে জাপানে G20 বৈঠকের সময় পুতিনের সঙ্গে তার কথা হবে, তবে মস্কো বলছে যে তারা এ ধরনের আলোচনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা ফেসবুক পাতায় সরাসরি দেখা যাচ্ছে এই অনুষ্ঠান। আজ বিশ্ব শরণার্থী দিবস। এই প্রেক্ষাপটে জাতিসংঘের শরণার্থী সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধ, নির্যাতন এবং সংঘাতের কারণে বিশ্বে 7 কোটি 10 লক্ষ মানুষ এখন বাস্তুহারা। UNHCR বলছে গত 70 বছরে এই সংখ্যা সবচাইতে বেশি। ভয়েস অব আমেরিকার জ্লাটিকা হোকে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন, সেটি পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কুইন।
জুন মাসের গোড়া থেকে এ পর্যন্ত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে যে জাতিগত সহিংসতা চলছে তা এড়ানোর জন্য 3 লক্ষ মানুষ ওই দেশ থেকে পালিয়ে গেছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, এই গত সপ্তাহে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে 160 জন প্রাণ হারায়। UNHCR এর মুখপাত্র বাবর বালক বলেন,
As the displacement continues at this massive scale, fears are more people will try to seek safety.
এত ব্যাপকভাবে যখন লোকজন ছিন্নমূল হচ্ছে তখন আশঙ্কা করা হচ্ছে আরো লোকজন লেক অ্যালবার্ট অতিক্রম করে উগান্ডায় যাবে। অধিকাংশ মানুষ যারা দেশ ত্যাগ করতে বাধ্য হন তারা বলেন তারা আশা করেন একসময় তারা দেশে ফিরে যাবেন। এমনকি যারা তাদের জীবনের বেশিরভাগ সময় শরণার্থী শিবিরে কাটিয়েছে তারা সেই কথাই বলেন, যেমন জর্ডানে এক ফিলিস্তিনি মোহাম্মদ দিয়াব, একজন ফিলিস্তিনি শরণার্থী। তিনি বলেন,
There is no way we will give up on our homeland. This is impossible. The future generations will not give it up. If we die, there are others.
আমরা কোনো মতেই আমাদের মাতৃভূমি ছেড়ে দেব না, সেটা অসম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের যারা তারাও তা ছেড়ে দেবে না। আমরা মরে গেলেও অন্যান্যরা তো থাকবে, তাই না? কিন্তু যারা ফেরত যায় তাদের সংখ্যা আনুপাতিক হারে খুবই কম। নতুন সংঘাত, নির্যাতন, অপরাধমূলক তৎপরতা এবং মানবাধিকার লঙ্ঘন এসব নতুন করে শরণার্থী সৃষ্টি করে। বর্তমানে বিশ্বব্যাপী বাস্তুহারা লোকের সংখ্যা ফ্রান্সের জনগোষ্ঠীর সমান। তাদের অধিকাংশই এসেছে আফগানিস্তান, সিরিয়া, দক্ষিণ সুদান, মিয়ানমার এবং সোমালিয়া থেকে। নিনেট কেলি হচ্ছে নিউ ইয়র্কে UNHCR দপ্তরের পরিচালক। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ইথিওপিয়া এবং ক্যামেরুন এর মতো দেশে উপজাতীয় সংঘাতে বারবার লোকজন বাস্তুহারা হয়। সাম্প্রতিক সময় ভেনেজুয়েলা থেকে বহু মানুষ চলে গেছে। 2015 সাল থেকে 40 লক্ষ মানুষ ওই দেশ ত্যাগ করে।
মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা থেকে বাঁচতে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সেদেশে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প। কক্সবাজারের 32টি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 10 লক্ষাধিক রোহিঙ্গা। বিশ্ব শরণার্থী দিবসে ঘরে ফেরার আকুতি জানিয়েছেন সেই সব রোহিঙ্গা শরণার্থী। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
বাস্তুচ্যুত মানুষের বহরে রোহিঙ্গা যুক্ত হওয়ার সাথে সাথেই বদলে দিয়েছে অতীতের সব রেকর্ড। বাংলাদেশে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প। মিয়ানমারের দীর্ঘ কৌশলের অংশ হিসেবে মাতৃভূমি ছাড়তে হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। সংকটের শুরুতেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় জনগণ। এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা, কিন্তু সময়ের ব্যবধানে এখন স্থানীয়দের অনেকটাই মুখোমুখি অবস্থানে রোহিঙ্গারা। তাই ক্যাম্পে সীমানা দেয়াল নির্মাণ ও দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি স্থানীয়দের।
রোহিঙ্গা আসা শুরু হলে আমরা তখন স্থানীয়রা তাদেরকে নির্দ্বিধায় নির্বিঘ্নে সহযোগিতা করেছিলাম এবং জাপিয়ে বলেছিলাম আন্তরিকভাবে, আন্তরিক হয়ে যার যা কিছু আছে, যাদের টাকা পয়সা তো টাকা দিয়েছে, কাপড় ছড়ে দিয়েছে, এবং যাদের বসতভিটা সীমানা সংলগ্ন তাদের বসতভিটা ছেড়ে দিয়েছে, সামাজিক বনায়নগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে দেওয়ার পর আস্তে আস্তে এনজিওরা আসলো। এনজিও আসার পরে এনজিওর সিস্টেম লসের কারণে এখন আমরা তাদের আচার আচরণ আমাদের এমন সন্দেহ চোখে দেখা যাচ্ছে যে এখন খুন খারাপই হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন
দুটো বছর পার হয়ে গেছে, এখনও রোহিঙ্গাদেরকে স্থানান্তরের বা প্রত্যাবাসনের কোনো সুযোগ বা উদ্যোগ যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না। রোহিঙ্গা ক্যাম্পের চতুর্পাশে আমাদের দাবি ছিল একটি প্রাচীর করা, একটি বেষ্টনী করা এবং চতুর্সীমায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হোক আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে।
এদিকে দুই বছরের মাথায় এসে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
উল্লেখ করার মতো নতুন কোনো অগ্রগতি আমরা সেখানে দেখতে পাইনি। তদুপরি আরো বড় অসুবিধার বিষয় হয়েছে, ইতিমধ্যে গত জানুয়ারি থেকে যে মিয়ানমারের বিশেষ করে উত্তর রাখাইনে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সেনাবাহিনীর নিয়মিত সংঘর্ষ হচ্ছে, অনেকটা যুদ্ধাবস্থা বিরাজ করছে সেখানে। এর ফলে আমাদের এখানে যারা আশ্রয় নিয়েছে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা তো দূরের কথা, নতুন করে আরো প্রায় 1030 মানুষ আসলে সেখানে বাস্তুচ্যুত হয়েছে।
এমন এক পরিস্থিতিতে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত কিভাবে স্থানীয় জনগণের সাথে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা যায় সেদিকে নজর দেয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা বলেন,
আনটিল রিপ্যাট্রিয়েশন আমাদের করণীয়টা কি হতে পারে এটা নিয়ে আমরা খুবই চিন্তিত, এবং এইড এর পাশাপাশি যেটা হচ্ছে এখন আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স ইন বিটুইন রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটি, এটা হচ্ছে আমাদের জন্য একমাত্র চ্যালেঞ্জ। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে রিপ্যাট্রিয়েশন না হওয়া পর্যন্ত এটা তো আনসার্টেন, আমাদের কি করণীয় হতে পারে সেক্ষেত্রে আমরা যেটা চিন্তা করছি এটা হচ্ছে থার্ড কান্ট্রি রিপ্যাট্রিয়েশনটা খুবই দরকার, এবং মায়ানমারকে যদি চাপ সৃষ্টি করতে সে হলে আমাদের সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসিতে যেতে হবে। আমরা দীর্ঘদিন যাবে লক্ষ্য করছি যে সকাল থেকে বিকাল পর্যন্ত 1 মিলিয়ন রোহিঙ্গারা কিন্তু কোনো কাজ ছাড়াই থাকে, সুতরাং এটা যদি আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমাদের কস্ট অফ বেনিফিটটা অ্যানালাইজ করার সময় এসছে। এদেরকে বসিয়ে খাওয়াবো নাকি ওদের কোনো কর্মমুখী জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ দেবো যাতে ওরা ওদের দেশে ফিরে গিয়ে যাতে এসব প্রশিক্ষণ কাজে লাগাতে পারে, পাশাপাশি ওদেরকে ওইখানে একটা এ ধরনের মেকানিজম করা দরকার যাতে ওরা যাতে আমাদের জিডিপিতেও যাতে কিছুটা কন্ট্রিবিউশন করতে পারে, সেই প্রেক্ষাপটে কিছুটা ভোকেশনাল ট্রেনিং জীবন দক্ষতামূলক ট্রেনিং আসলে দেওয়ার একটা সময়ের দাবি বলে আমি মনে করি।
এরকম নানা কারণে এবারের বিশ্ব শরণার্থী দিবস বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। দিবসটিকে ঘিরে বিশ্বব্যাপী রোহিঙ্গা এবং বাংলাদেশের নাম উঠে আসছে মূল আলোচনায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
গত 2017 25 আগস্ট থেকে বিশ্ব শরণার্থী দিবসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের জন্য অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা যে কেবল পৃথিবীর মানচিত্রে অন্যতম বৃহৎ শরণার্থী বা বিতাড়িত নিজ বাসভূমি থেকে বিতাড়িত জনগোষ্ঠীর আশ্রয় প্রদান করেছি, কেবল তাই নয় গত প্রায় দু বছর যাবৎ আমরা তাদের কিন্তু তাদের বার বহন করে চলেছে। এই দিবসটি উদযাপনের মাধ্যমে আমরা আমাদের যে এই আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে তাদের মধ্যে এটি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে, এবং এই যে শরণার্থী সমস্যাটি যে আসলে একটি যে দেশ থেকে শরণার্থী সৃষ্টি হয় সে দেশের যেমন সমস্যা, যে দেশে তারা আশ্রয় গ্রহণ করে সেই দেশেরও সমস্যা, একই সাথে এটি আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলও একটি প্রতিনিয়তই এটি একটি ক্রম বর্তমান সমস্যা হিসেবে আবির্ভূত হচ্ছে।
এবারের বিশ্ব শরণার্থী দিবসের প্রতিবাদ সম্পর্কে কথা বলেন রোহিঙ্গা সংকটে গঠিত জাতিসংঘ নেতৃত্বাধীন ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ সংক্ষেপে আইএসসিজির মুখপাত্র সৈকত বিশ্বাস।
এবারের যে মূল প্রতিবাদ বিষয় সেটা বলা হচ্ছে যে স্টেপ উইথ রিফিউজিস, যে শরণার্থীদের সাথে তাদের সাথে পা মিলাও এবং তাদের কষ্টটা উপভোগ করার জন্য, এই মূলত যে তারা যে সংকটের মধ্যে আছে সেই কষ্টটা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য এই ধরনের থিমটা
বিশ্বের সর্ববৃহৎ কুতুপালং মেগা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 6 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী। কেবল এই একটি ক্যাম্প নয়, কক্সবাজারের উকিয়া ও টেকনাফ উপজেলায় 32টি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 10 লক্ষাধিক রোহিঙ্গা। 2017 সালের 25 অগস্ট থেকে প্রায় 2 বছর ধরে এই বিশাল শরণার্থীর বোঝা টানছেন বাংলাদেশ। এরও আগে সেই 1978 সাল থেকেই রোহিঙ্গা শরণার্থীদের আগমন শুরু হয়েছে বাংলাদেশে। মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দেশ ছাড়া করার মিয়ানমারের ষড়যন্ত্রের কুপল ভোগ করছে বাংলাদেশ। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
টেকনাফ এবং উকিয়াতে যেসব জায়গাতে তাদের আশ্রয় দেওয়া হয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু তারা আমাদের স্থানীয় জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে, কিন্তু তাদের সংখ্যা এটি কিন্তু আমাদের জন্য একটা খুবই অসুবিধার দিক। তো এবং আমাদের পরিবেশগত বিপর্যয়, আমাদের যে অবকাঠামোর উপর যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে, মানুষের সাধারণ মানুষের জীবনে যে সমস্ত অসুবিধার সৃষ্টি হয়েছে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে জীবন জীবিকা, বিশেষ করে নিম্ন পর্যায়ের লোকদের জন্য নানা রকম তাদের জীবনের উপর কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি নেমে এসেছে। এই অবস্থাতে আসলে আমাদের জন্য নিঃসন্দেহে এটি একটি কঠিন সংকট এবং খুব দীর্ঘদিন আমাদের পক্ষে আসলে এই সমস্যাটি এভাবে বহন করে যাওয়া খুব কঠিন হবে।
এত ক্ষতি মেনে নিয়েও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন ISCG-র মুখপাত্র সৈকত বিশ্বাস।
বাংলাদেশ সরকার যে এই সুযোগটা করে দিয়েছে তাদের জীবন বাঁচানোর জন্য, এটি নিঃসন্দেহে বিশ্বের সকল দেশের জন্য একটি দৃষ্টান্ত হিসাবে পরিগণিত হয়। এবং আমরা দেখেছি যে এই দৃষ্টান্তর কারণে বাংলাদেশ সরকারকে বা স্থানীয় জনগণের অনেক ক্ষতির শিকার হতে হয়েছে। সেই ক্ষতি স্বীকার করেও বা তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ বলবো সেগুলো মোকাবেলা করেও যে এই বিশাল জনসংখ্যার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ, সেটি একটি আশাব্যঞ্জক এবং সাহসী পদক্ষেপ বলে আমরা বিশ্বাস করি।
বিশ্বে জনবহুল দেশের তালিকায় 1 নম্বরে রয়েছে বাংলাদেশ। প্রতি বর্গ কিলোমিটারে বিশ্বে গড় মানুষের বসবাসের হার যেখানে মাত্র 15 জন, সেখানে বাংলাদেশে 1100 জনেরও বেশি। অথচ যেখান থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা হচ্ছে সেই মিয়ানমারেও প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বসবাস করে মাত্র 76 জন। আর রোহিঙ্গারা বাংলাদেশের যে স্থানে আশ্রয় নিয়েছেন সেখানকার স্থানীয় জনসংখ্যার দ্বিগুণেরও বেশি রোহিঙ্গা। ফলে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান হিসেবেই সহজেই চিহ্নিত করা যায় এই রোহিঙ্গা ক্যাম্পকে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
আমরা নিজেরাই স্থানের সংকটে আছি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য এমন নয় যে আমরা 1 মিলিয়ন বা তার কাছাকাছি বা বেশি লোকজনকে এভাবে আশ্রয় দিতে পারি। সেই অবস্থাতেও যে বাংলাদেশ এরকম একটি দুঃসাহসিক কাজ করেছে সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মানবিকতায় মানবিক বিবেচনে উদ্বুদ্ধ হয়ে তাদেরকে গ্রহণ করেছেন এবং আমাদের জনগোষ্ঠীও তাতে সাড়া দিয়েছে।
যেখানে উন্নত অনেক রাষ্ট্র শরণার্থীদের ফিরিয়ে দিচ্ছেন, সেখানে এত সীমাবদ্ধতার পরও বিশাল সংখ্যক শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উঠে এসেছে মানবিক রাষ্ট্রের কাতারে। অথচ জাতিসংঘের 1951 সালের শরণার্থী বিষয়ক কনভেনশন এবং 1967 সালের আন্তর্জাতিক প্রোটোকলেও স্বাক্ষর করেনি বাংলাদেশ। এরপরও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিকভাবে সবচেয়ে মর্যাদাবান করেছে বাংলাদেশকে। মূলত রোহিঙ্গাদের প্রাণ বাঁচাতেই বাংলাদেশ মানবিক হয়েছে বলে মনে করেন মানবতা কর্মীরা। ISCG-র মুখপাত্র সৈকত বিশ্বাস বলেন,
যে কোনো মানুষ বাস্তুচ্যুত হলে বা দেশ ত্যাগ করতে বাধ্য হলে তাকে মানবিক মর্যাদার দৃষ্টি থেকেই দেখা উচিত এবং মনে করা উচিত যে কোনো মানুষ কিন্তু যে কোনো পরিস্থিতির শিকার হয়েও সে কিন্তু বাস্তুচ্যুত হতে পারে বা অন্য অন্য কোনো জায়গায় আশ্রয় নিতে হতে পারে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে সেখানে যারাই বিনিয়োগ করুক না কেন, তা কখনো নিরাপদ হতে পারে না বলেও ধারণা বিশ্লেষকদের। রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান করা না গেলে কেবল মিয়ানমার এবং বাংলাদেশের সমস্যা নয়, পুরো পৃথিবীর জন্য এটি বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
এই সমস্যাটির যদি একটি দ্রুত সমাধান না করা হয়, গ্রহণযোগ্য সমাধান না করা হলে এটা অচিরেই যে একটি আঞ্চলিক এবং আরো বৈশ্বিক সমস্যায় রূপ নিতে পারে, সেই আশঙ্কাকে মনে রেখেই কিন্তু আমরা আমাদের সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটি সমাধানে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রোহিঙ্গারা অধিকার নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যাবেন, ঘরে ফিরবেন বিশ্বের সকল উদ্বাস্তু, আর নতুন করে উদ্বাস্তু হবে না কোনো মানুষ, এমনটাই প্রত্যাশা এখানকার শরণার্থীদের। বিশ্বের বৃহত্তম শরণার্থী ক্যাম্প কুতুপালং থেকে মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা।
যারা বিশ্বকাপ ক্রিকেট দেখছেন অথবা যারা এই ক্রিকেট নিয়ে উৎসাহী তাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলাটি হচ্ছে ট্রেন্ট ব্রিজের মাঠে, সেখানে অস্ট্রেলিয়া 381 রান করেছে, বাংলাদেশ এখন ব্যাট করছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 4 উইকেটে 176 রান। প্রতিবছর জুন মাসের 20 তারিখ বিশ্ব শরণার্থী দিবস, যা বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে নিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ কথা বলেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সাথে।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার এই সাক্ষাৎকারে জানাচ্ছি স্বাগতম। বর্তমান বিশ্বে সংখ্যালঘু সম্প্রদায়ের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে রোহিঙ্গা উদ্বাস্তুদের সাহায্যের বিষয়ে জাতিসংঘের ভূমিকা কেমন বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে রোহিঙ্গা যে শরণার্থী বা রোহিঙ্গা যে ডিসপ্লেসমেন্টের ইস্যুতে বাংলাদেশে যে বিপুল সংখ্যক রোহিঙ্গারা এসেছিল, এখন প্রায় 1.1 মিলিয়ন, এবং এর আগেরও বিভিন্ন সময় যারা এসেছে সেগুলো তারাও ছিল প্রায় 35,000 মতো। সুতরাং এই সমস্যাটাও আস্তে আস্তে একটা প্রোট্র্যাক্টেড সমস্যা হিসেবে হয়তো বিবেচিত হতে যাচ্ছে। তো এইটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। এবং জাতিসংঘের ভূমিকা যেটা বললেন আপনি, অবশ্যই জাতিসংঘ ভূমিকা রাখছে, পৃথিবীর বিভিন্ন দেশে সংকট হলে জাতিসংঘ যে তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে ভূমিকা রাখার চেষ্টা করে। যেমন এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখার ম্যান্ডেট রয়েছে UNHCR, যে শরণার্থী বিষয়ক যে সংস্থাটি রয়েছে, তাছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, তাদেরও কিছুটা ম্যান্ডেট রয়েছে। এছাড়া যেহেতু শরণার্থী বা যারা এখানে থাকছে তাদের বাচ্চাদের পড়ালেখার বিষয় বা তাদের ওয়েলফেয়ার, এগুলো দেখার জন্য ইউনিসেফ আছে, মহিলাদের বিষয়গুলো দেখার জন্য UN উইমেন আছে, তাদের খাওয়া দাওয়া ব্যাপারটা দেখার জন্য WFP আছে। সুতরাং জাতিসংঘের অনেক সংগঠন রয়েছে এবং তারা সকলেই চেষ্টা করছে এই শরণার্থীদেরকে কীভাবে তারা যতদিন তাদের নিজ বাসভূমি ফিরে যেতে না পারে এবং নিজ বাসভূমি ফিরে গেলেও এদের প্রয়োজন থাকবে, তো জাতিসংঘ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু জাতিসংঘ ততটুকুই করতে পারবে যতটুকু তাদের যে সদস্য রাষ্ট্রগুলো আছে তারা যতটুকু তাদেরকে ক্ষমতা দিবে বা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সুতরাং যেমন একটা প্লেজিং কনফারেন্স ছিল রোহিঙ্গা শরণার্থীদের, সেই প্লেজিং কনফারেন্সে যেই $1 মিলিয়নের কথা বলা হয়েছিল আর তার 33% আপনার বাস্তবায়িত হয়েছে, তো এই
অনেক কম
সেটা, এবং এই পয়সাগুলো বা এই রিসোর্সগুলো কিন্তু আসবে দাতা দেশগুলোর থেকে।
ঠিক এই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে জাতিসংঘ মহাসচিবের নির্দেশে অভ্যন্তরীণ পর্যালোচনার পর সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তা না পাওয়ায় এই শরণার্থী সংকট জটিল আকার ধারণ করেছে এবং জাতিসংঘ পদ্ধতিগতভাবে ব্যর্থ হয়েছে। আপনি কি বলবেন এ ব্যাপারে?
এখানে ব্যর্থতা বা সফলতার বিষয় না, বিষয়টা জাতিসংঘকে যেভাবে তৈরি করা হয়েছিল 1945-এর যে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সুতরাং জাতিসংঘের যে সনদ আছে, জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিলের যে আপনার ফাংশনাল যে মেকানিজম আছে, সেখানে আপনি জানেন যে একটা সিস্টেম আছে যে নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য তাদের সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সুতরাং একজন সদস্য যদি কোনো রকমের রিজার্ভেশন থাকে বা তার যদি ভেটো দেওয়ার মতো কোনো ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু জাতিসংঘের আর কিছু করার থাকে না। তো সুতরাং এখানে আলাপ আলোচনার মাধ্যমে সকল দেশকে একসাথে নিয়ে এবং সর্বসম্মতিক্রমে, বিশেষ করে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যরা আছে তাদের সর্বসম্মতি না থাকলে পরে কিন্তু কোনো সিদ্ধান্ত এখান থেকে পাওয়া মুশকিল আছে। তো সেই কারণে পদ্ধতিগত কারণে এটা একটা জাতিসংঘের একটা আমি বলবো একটা কনস্ট্রেইন্ট যে তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে নাই।
এটাকে বলা যায় জাতিসংঘ নিজেই তার ব্যর্থতা স্বীকার করছে, মানে পত্রিকা যেভাবে দেখলাম আর কি রিপোর্টটা বেরিয়েছে, কারণ তারা এটাতে আরও অনেক বেশি করা উচিত। জাতিসংঘের মহাসচিব তিনি নিজেও গেছেন সেখানে, তো রিপোর্টে দেখানো হয়েছে যে আগের যে মহাসচিব ছিলেন তার প্রতি কিছুটা মানে এই এর দায়ভার মানে দেখা বর্তানো হয়েছে আর কি।
না, রিপোর্টটা আমি যতটুকু পড়লাম সেখানে এটা যিনি লিখেছেন উনি একজন অত্যন্ত সুনামধন্য একজন ব্যক্তিত্ব, উনি এর আগেও লিখেছেন মিস্টার রোজেনথাল, ওনার যথেষ্ট ভালো রেপুটেশন রয়েছে। তো উনি যেটা বলার চেষ্টা করেছেন যে জাতিসংঘের এক ধরনের ব্যর্থতা ছিল যে এই যে দ্য পিরিয়ড লিডিং আপ টু এই যে ক্রাইসিসটা, অর্থাৎ এটা যে সমস্ত আর্লি ইন্ডিকেশনগুলো দেখা যাচ্ছিল যে আপনার রোহিঙ্গাদের উপরে বিভিন্ন রকমের যে হেট স্পিচ, তারপরে সেখানে যে স্থানীয়ভাবে যে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আপনার জনসংযোগ সৃষ্টি হচ্ছিল নন রোহিঙ্গা পপুলেশন যারা আছে বার্মার বা অন্যান্যরা, তো সুতরাং সেই আর্লি ইন্ডিকেশন অব দ্য ক্রাইসিস পিক আপ করতে জাতিসংঘের যে রেসিডেন্ট কোঅর্ডিনেটর বা অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু ব্যর্থ হয়েছিলেন, অর্থাৎ এই এই সিচুয়েশনটা আমরা প্রিভেন্ট করতে পারতাম কি না। তো এইটা ওনার রিপোর্টে মনে হচ্ছে যে ওই আর্লি ইন্ডিকেশনগুলো বা আর্লি ওয়ার্নিং সাইনগুলো যদি আমরা পিক আপ করতে পারতাম তাহলে জাতিসংঘ হয়তো প্রিভেন্টিভ কোনো একটা ব্যবস্থা নিতে পারতো। তো সেই সেইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু যখন নাকি এই ঘটনাগুলো ঘটে গেছে, অর্থাৎ এই আরসার অ্যাটাকের কথা বলে যখন মিয়ানমারের সিকিউরিটি ফোর্সেস যখন এই রোহিঙ্গাদের উপরে আক্রমণই চালানো হলো বা তাদের নিরাপরাধ বা তাদের যে সিভিলিয়ান পপুলেশন আছে তাদের উপরে যে ধরনের অত্যাচার করা হলো, তো সেই তারপরে কিন্তু আমাদের জাতিসংঘের যে বর্তমান মহাসচিব আমি বলবো যে উনি কিন্তু যথেষ্ট জোরদার ভূমিকা রেখেছেন এবং উনি প্রথম অনেকটা নিয়মের বহির্ভূত হলেও উনি সিকিউরিটি কাউন্সিলকে নিজেই চিঠি লিখেছেন মেম্বারদেরকে যে তাদের কিছু একটা করা উচিত, এবং তারই পরিপ্রেক্ষিতে বা ধারাবাহিকতায় আপনার কিন্তু পরবর্তী পর্যায়ে সিকিউরিটি কাউন্সিলে বেশ কয়েকটি মিটিং ওপেন মিটিং হয়েছে, ক্লোজড মিটিং হয়েছে, এবং এখনও উনি কিন্তু এই জাতিসংঘের যে অগ্রগণগুলো আছে সেগুলোকে উনি যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে ওনার যে বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে তাকেও উনি সার্বক্ষণিকভাবে তার থেকে উনি তাকে লাগিয়ে রেখেছেন যে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু যেটা বললাম যে নিরাপত্তা পরিষদের যে ইন্টারনাল যে ডাইনামিক্স আছে বা সেখানে যে একটা পলিটিক্স আছে সেটা কিন্তু ঠিক এই এই যে এই যে আপনার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে যে খুব একটা জোরদার ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে না।
আচ্ছা, মায়ানমারে যে সাম্প্রতিক পরিবর্তন বা নির্বাচনী যে হাওয়া বইছে এটা কোনো প্রভাব ফেলতে পারে কি না রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে?
কিছুটা তো প্রভাব ফেলবে, কারণ আগামী বছরে আমরা জানি যে মায়ানমারে ইলেকশন হবে এবং পৃথিবীর অনেক দেশই যারা নাকি বিশেষ করে ডেমোক্রেসির কথা বলেন তারা চান যে মায়ানমার আরও ডেমোক্রেটিক হোক, সবাই চায় যে আরও ডেমোক্রেটিক হোক, ভালো ইলেকশন হোক, তাতে করে সেখানকার পরিবেশ এবং তাদের যে সমাজ ব্যবস্থা সেটা আরও ভালো হবে, উন্নত হবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি আরও বেশি হবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের যে ধারা সেটা অব্যাহত থাকবে। তো সেইখানে দেখা যাচ্ছে যে যেহেতু এই রোহিঙ্গা যারা আছেন তাদের কিন্তু সিটিজেনশিপ নাই, অর্থাৎ তাদের কোনো ভোটিং রাইটসও নাই, তো সুতরাং সেখানে সেই ইলেকশনটা কিন্তু হবে যারা সিটিজেন তাদের ভোটে, এবং সেইখানে অবভিয়াসলি যারা পার্টি থাকবে যেগুলো বা যেগুলো আপনার ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু সেই তাদের কনস্টিটিউয়েন্সিকে খুশি করার জন্য এমন কিছু করবে না যেটা নাকি এই রোহিঙ্গাদের পক্ষে যায়।
অর্থাৎ রোহিঙ্গারা তো তার আগে ফেরত যাওয়ার কোনো রকম গ্যারান্টি নেই যে ওরা ফেরত যাচ্ছে ভোট দিতে পারবে?
না না, রোহিঙ্গাদের ভোট দেওয়ার প্রশ্নটা আরো অনেক পরে,
অনেক পরে।
এখন আমরা যেটা পুশ করছি মিয়ানমারকে, মিয়ানমারের সাথে আমাদের বাইলেটারাল এঙ্গেজমেন্ট চালু রয়েছে, আমরা যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে সেটা চালু রয়েছে, আমাদের বাইলেটারাল অ্যারেঞ্জমেন্টস আমাদের সাথে হয়েছে, এবং সেই অনুযায়ী যত শীঘ্র সম্ভব এই মিয়ানমারের যারা এসেছে আমাদের এখানে তারা যে নিজ বাসভূমে ফিরে যেতে পারে সেটার দিকে আমরা কাজ করে যাচ্ছি। এবং সেইখানে যেটা মেইন সমস্যা হচ্ছে যে ওই রাখাইন প্রদেশে সেখানে যদি আপনার একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার না সৃষ্টি হয়, অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটিগুলো যদি কোয়ালিটেটিভলি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু এই লোকগুলো স্বেচ্ছায় ফিরে যাওয়ার মতো সাহস বা কনফিডেন্স পাচ্ছে না,
ক্ষেত্র
এটাই হলো মূল সমস্যা। এবং সেই ক্ষেত্রে এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইনশিওর করতে হবে যে সেখানে এটা আপনার সিভিলিয়ান মনিটর হতে পারে, কনফিডেন্স বিল্ডার্স হতে পারে, আসিয়ান ভালো রোল প্লে করতে পারে, মিয়ানমারের অন্যান্য যে নেইবার্স আছে, চায়না আছে, ভারত আছে, জাপান আছে, তারা ইন্টারেস্ট নেয়। তো এরা সকলে মিলে যদি এক ধরনের একটা গ্যারান্টি বা একটা কনফিডেন্সের একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, যেখানে এই রোহিঙ্গারা যারা আছে তারা সাহস পায় বা কনফিডেন্স পায় ফিরে যেতে, তাহলেই এই মেকানিজমগুলো যেগুলো আমরা বাইল্যাটারালি অ্যারেঞ্জ করেছি সেটা সাকসেসফুল হবে। তো সুতরাং আমরা চাইবো যে যাতে এটা আলাপ আলোচনার মাধ্যমে এবং বন্ধুত্বপূর্ণ সহ অবস্থানের ভিত্তিতে আমরা এটা সলভ করব মিয়ানমারের সাথে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, ইউএন সিকিউরিটি কাউন্সিল বা ইউএনের সংগঠন সকলকে নিয়েই আমাদেরকে আগাতে হবে।
রাশেদুল মাসুদ বিন মোমেন, আপনি ভয়েস অফ আমেরিকাকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি।
রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্রে বসবাসকারী রোহিঙ্গারা কী ধরনের কাজকর্ম করছেন সে বিষয়ে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন ফর দ্য রাইটস অব রোহিঙ্গা ইন বার্মা মহাপরিচালক অধ্যাপক ওয়াকারুদ্দিনের সাথে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া একটি টেলিফোন সাক্ষাৎকার নিয়েছেন। তার ভিত্তিতে প্রস্তুত রিপোর্টটি এখন পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া এবং সেলিম হোসেন।
গত কয়েক দশক ধরে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে বসবাস করছেন, কিন্তু 2017 সালে অত্যাচার, গুম, খুন, ধর্ষণ এবং বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পর হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে পালাতে বাধ্য হন। প্রায় 10 লক্ষের ওপরে রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের সাহায্যে বাংলাদেশ সরকার, জনগণ, স্থানীয় এবং আন্তর্জাতিক সমাজ এগিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী রোহিঙ্গারা তাদের সীমাবদ্ধতার মধ্যেও ওই পরিস্থিতির উন্নয়নে নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরাকান রোহিঙ্গা ইউনিয়ন ফর দ্য রাইটস অফ রোহিঙ্গা ইন বার্মা মিয়ানমারের মহাপরিচালক ওয়াকারুদ্দিন, তিনি পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আরাকান রোহিঙ্গা ইউনিয়নের সঙ্গে। তিনি বললেন,
The Rohingya crisis is a very large crisis. It is a serious crisis as we are doing a number of things from here, from the United States. First of all,
রোহিঙ্গা সংকট হচ্ছে বিশাল এক সমস্যা এবং এই সমস্যা খুবই গুরুতর। আমেরিকায় আমরা যারা বসবাস করছি আমরা এখানে বেশ কিছু কাজ করছি। রোহিঙ্গাদের নানা বিষয়গুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্র কংগ্রেস এবং নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন এলাকার কেন্দ্রীয় সরকারের নানা সংগঠনের কাছে তুলে ধরছি। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের মৌলিক অধিকার কেবলমাত্র মানবিক দিকগুলো নয়, রাজনৈতিক দিকগুলো আমরা তুলে ধরছি।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের প্রধান এবং মৌলিক কারণই হচ্ছে তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয়ত, বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশে শরণার্থী শিবিরের জন্য মানবিক ত্রাণ সাহায্য পাওয়ার উদ্দেশ্যে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন কাজ করছে। তিনি বললেন,
Additionally, the Rohingya in IDP camps in Rakhine State in Myanmar are also in dire need of humanitarian assistance.
এসব সহ মিয়ানমারের রাখাইন রাজ্যের আইডিপি ক্যাম্পে যেসব রোহিঙ্গা রয়েছে তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সাহায্যের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে তাদের জন্যও আরও সাহায্য সহযোগিতা পাওয়ার চেষ্টা চালাচ্ছি। আমাদের একটি কথা ভুলে গেলে চলবে না যে ওইসব রোহিঙ্গা যারা রাখাইনে রয়েছে কিন্তু বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গাদের মতো তেমন কোনো সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন না। জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা রাখাইন রাজ্যের আইডিপি ক্যাম্পের জন্য যাতে সাহায্য বাড়ায় সে চেষ্টা করছি।
রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের গ্রামগুলোতে অনেক পরিবারই বাস্তুচ্যুত হয়েছে, যেমন মাউন্দা শহর, পতিদান এবং অন্যান্য শহরেও বাস্তুহারার সংখ্যা অনেক রোহিঙ্গা সমাজের জন্য, যা এক বিশাল সমস্যা। বহু রোহিঙ্গা পরিবার ওইসব বাস্তুহারাদের আশ্রয় দিয়েছে। আরাকান রোহিঙ্গা ইউনিয়ন, জাতিসংঘ সহ বিশ্বব্যাপী নানা সাহায্যকারী সংস্থা, সরকার ও অন্যান্য দেশের কাছেও সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের এবং রাখাইন রাজ্যের আইডিপি উদ্বাস্তু ক্যাম্পের জন্য উপযুক্ত টেকসই ত্রাণ সাহায্য সহযোগিতা চালিয়ে নেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আরাকান রোহিঙ্গা ইউনিয়ন যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। অধ্যাপক ওয়াকার বললেন,
বলছিলেন, যুক্তরাষ্ট্রের নানা স্থানে বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী বা সমাজে এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ও কলেজ ক্যাম্পাসে এবং আন্তধর্মীয় সমাজ, খ্রিস্টান ও ইহুদি সমাজ সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক বা টুইটারের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।
তিনি বলেন, এই জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মানবিক সাহায্য সহযোগিতা চালিয়ে রাখা যে গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি। তিনি বললেন,
I want to say one more thing, a couple of more things, which is sustaining the population through humanitarian support is very important. We understand that they need to be sustained through humanitarian support.
বলছিলেন, আমি আরো কিছু জিনিস তুলে ধরতে চাই, তবে রোহিঙ্গা সমস্যার প্রধান বা মৌলিক কারণ আমাদের খুঁজে বের করা খুবই প্রয়োজন, আর এর জন্য অবশ্যই রাজনৈতিক সমস্যা সমাধান প্রয়োজন। মিয়ানমার সরকারের সঙ্গে জাতিসংঘ, সাধারণ পরিষদ, মানবাধিকার এবং নিরাপত্তা পরিষদ, আমেরিকা ও ইউরোপীয় সরকার প্রধানদের ওআইসিকে সর্বোপরি মিয়ানমারকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এর জন্য প্রয়োজন সম্পৃক্ততার, আর সে উদ্দেশ্যেই আমরা আরাকান রোহিঙ্গা ইউনিয়ন কাজ করে যাচ্ছি।
ওয়াকার উদ্দিনের মতো অন্যান্য রোহিঙ্গারাও এবং আন্তর্জাতিক সমাজ জানেন যে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সমাধানের মধ্য দিয়েই নিশ্চিত করে তাদের মানবিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে সেসবের নিরাপত্তা বিধানও করতে হবে, অন্যথায় ভাসমান এই জনগোষ্ঠী কখনোই তাদের শেকড় শক্ত করে, তাদের অধিকার প্রতিষ্ঠা না করে বিকশিত হতে পারবে না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলা চলছে ট্রেন্ট ব্রিজের মাঠে, সেখানে অস্ট্রেলিয়ার 381 রানের জবাবে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 202 রান করেছে। 4 উইকেটের বিনিময়ে মাহমুদুল্লাহ 14 রান এবং মুশফিক 47 রানে অপরাজিত আছেন। এবারে শুরু হচ্ছে সাপ্তাহিক নারী কণ্ঠ, পরিবেশন করছেন সঞ্জানা ফিরোজ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। আপনারা আগেই জেনেছেন যে আজ বিশ্ব শরণার্থী দিবস। জাতিসংঘের শরণার্থী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বজুড়ে মোট শরণার্থীর সংখ্যা 7 কোটি 10 লক্ষ, এবং যুদ্ধ, সহিংসতা, নির্যাতন, নিপীড়নের কারণে এই মানুষগুলো দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং জীবনের মান বেড়েছে, প্রযুক্তির ধার বেড়েছে, উন্নয়ন হয়েছে বিভিন্ন খাতে, বিভিন্ন দেশে বেড়েছে শরণার্থীর সংখ্যা। জাতিসংঘের এই শরণার্থী সংস্থাটি স্থাপিত হবার পর এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর বর্বর হামলার কারণে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় 7 লক্ষ মানুষ প্রাণের ভয়ে পালিয়ে চলে যায় বাংলাদেশের কক্সবাজারে, এবং সেখানে সেই ক্যাম্পগুলোতে এখন প্রায় 10 লক্ষ মানুষের বসবাস। নির্বিচারে বসতঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া, গুলি করে মেরে ফেলা, ধর্ষণ কিনা সহ্য করেছে এই সম্প্রদায়ের মানুষ। সেদিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে অভিবাসীদের বর্তমান অবস্থা নিয়ে একটি রিপোর্ট পড়ে শোনানো হয়। সেই অনুষ্ঠানে আমার দেখা হলো রেফিউজি রাইজ আমেরিকা কোর প্রোগ্রামের গ্রেস টির সঙ্গে। তিনি মিয়ানমারের কারেন সম্প্রদায়ের একজন সদস্য, জানাচ্ছিলেন তার ছোটবেলা কেটেছে থাইল্যান্ডের শরণার্থী ক্যাম্পে, কারণ মিয়ানমারের গৃহযুদ্ধের সময় গ্রিসের বাবা মা পালিয়ে চলে গিয়েছিলেন থাইল্যান্ডে। বলছিলেন ওই ছোট্ট বয়সে তাঁর যতটুকু মনে পড়ে সেই অভিজ্ঞতার কথা।
I was born and raised in Melan refugee camp in Thailand, and my parents fled from civil war. So of my life, the perimeter of the camp were all new. I didn't have any memory from Burma, but
তিনি বলছিলেন, আমার বাবা মায়ের জন্ম মিয়ানমারে, আমার দাদি এখনো ওখানেই থাকে। এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলছে মিয়ানমারে। আমি আমার নানা নানি বাবা মায়ের কাছ থেকে শুনেছি সেখানে কেউ নিজেদের ভাষায় কথা বলতে পারে না, যেমন আমরা কারেন সম্প্রদায়, কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলতে পারি না। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা শাস্তি দিচ্ছে, ভাষা শেখার জন্য হাত বা আঙুল কেটে দেয়। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের তারা অনেক নির্যাতন করে। আমার দাদি এবং অন্যান্য ভাই বোনেরা অনেক ভেতরের একটি গ্রামে এই মুহূর্তে বসবাস করছে, কিন্তু সেখানে নেই কোনো টেলিফোন, নেই ইন্টারনেট, তাই জানি না ওরা কেমন আছে, বেঁচে আছে কি না তাও জানি না। আমার বাবার সঙ্গে দাদির দেখা বা কথা হয় না প্রায় 30 বছর। আমার বাবা মিয়ানমারে ফেরত যেতে ভয় পান। সেখানে গেলে মিয়ানমার সেনাবাহিনী হয়তো আমার বাবাকে আটক করে নির্যাতন করবে বা হয়তো মেরেও ফেলতে পারে। আমি আশা করি মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা সেনাবাহিনী দ্বারা নির্যাতিত, নিপীড়িত, তারা যেন মুক্তি পায়, একটু শান্তির শ্বাস নিতে পারে। কথা হচ্ছিল রাজিয়া সুলতানা, তার সঙ্গে। তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য। তিনি বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করেন। বহু আগে তার বাবা বাংলাদেশে চলে যান। রাজিয়া বলছিলেন,
আমার রুটস, আমি রোহিঙ্গা, আমার অ্যান্সেস্টররা ওখানকার সিটিজেন ছিল, কিন্তু অ্যাজ এ ল আমি যখন আমার বাবা 65 এর হয়েছে আশেপাশে আমি এখানকার সিটিজেন ছিলাম। শুধু প্রতিশ্রুতি তো রয়ে গেল, মানে যেটা প্র্যাকটিক্যালি যেটা হওয়ার কথাটা তো এখনো হয়নি। এখন তো 2 বছর হয়ে গেল, প্রতিটা মানুষ আপনি এখন দেখলে, আপনি ক্যাম্পে যখন যাবেন তখন প্রতিটা মানুষের একটাই প্রশ্ন, আমরা কি যেতে পারবো? তাহলে জিনিসটা এখন ওদের কাছে মনে হচ্ছে এখানে তো আমাদের কোনো জীবন নাই, কারণ কোনো কিছুই নাই এখানে। আজকে সবাই এসে এখানে ভিজিটাররা এসে দেখে যাচ্ছে, এইড দিচ্ছে, বা এইড তো সলিউশন না। ওকে, আপনারা দিচ্ছেন, পেট ভরাচ্ছেন, আলহামদুলিল্লাহ, বাট এটা তো যেতে হবে ওদের দেশে, নিজের দেশে যেতে হবে, নিজের সম্মান নিয়ে, নিজের রাইট নিয়ে। এই জিনিসটা কিন্তু এখনো।
রাজিয়া বলছিলেন, কক্সবাজারে যেই মানুষগুলো একটি সুন্দর দিনের আশায় বসে আছেন, তাদের মনে বিন্দু বিন্দু করে দানা বাঁধছে হতাশা। জানতে চেয়েছিলাম আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাহায্য করতে পারে। তিনি বললেন,
সৌদি আরব ছিটে আছে, ইন্ডিয়া এক ধরনের মতো সাপোর্ট দিচ্ছে যে মেরে ফেলো, চায়না তাদের জন্য, এটা কি শুধু মাটির জন্য নাকি গাছের জন্য, কারণ মানুষের জন্যই তো করছে। কিন্তু এই মানুষের জন্য কিন্তু খুন, মানে বলতে গেলে খুন করাই হচ্ছে, শুধুমাত্র ডেভেলপমেন্ট জন্য, একটা জায়গার জন্য, একটা ওরা সিটি করবে, ওরা ডেভেলপমেন্ট করবে, কিন্তু ডেভেলপমেন্ট ওই মানুষগুলোকে তো ন্যূনতম কি বলে, যেটাকে বলে রাইট, ন্যূনতম যে একটা জীবনের দাবি, ওটাকে ওরা স্বীকার করছে না, কারণ মানুষগুলোকে ওরা পশু পাখির কিন্তু একটা রাইট আছে।
রাজিয়া সুলতানের কাছে প্রশ্ন রেখেছিলাম, বাংলাদেশ সরকারের ভূমিকা কিরকম হওয়া উচিত। তিনি বলেন,
আমার মনে হয় কূটনৈতিক বিষয়ে আরো সচ্ছল হওয়া উচিত, এবং এবার যেটাকে বলে ওয়ান্টিং, কখনো আজ পর্যন্ত বাংলাদেশে এইভাবেই যে বারবার মানুষগুলোকে পুশ করা হচ্ছে, বাঙালি বলে এই মানুষগুলোকে যখন এখানে পুশ করা হয় তখন কিন্তু বাংলাদেশ কখনো বলে নাই, যেটা যেটা বলে যেটাকে বলে প্রেস ব্রিফিং, এরা বাঙালি নয়, কিংবা ওরা বাঙালি বলে কিন্তু পাঠাচ্ছে, কিন্তু বাংলাদেশ কখনো এটা বলছে না যে তারা বাঙালি নেই, রোহিঙ্গাই ওরা, এবং অফিসিয়ালি কখনো এটা মানে যে বাঙালা বাঙালি ওয়াটার যে আছে বা কোনো কখনো আমি দেখি না, আমার মধ্যে আমি দেখি না যে একটা শব্দ ওয়ার্ডে ওরা কোনো কিছু প্রতিবাদ করেছে। আর একটা সেপারেট ল্যান্ড ছিল।
রোহিঙ্গা সম্প্রদায়ের কিছু সদস্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। জানতে চেয়েছি রাজিয়ার কাছে এর কারণ কি হতে পারে। তিনি বলেন,
অপকর্মে যেটা হবে, কারণ এখানে যে জিনিসটা আমি বলি, যেটা সিকিউরিটি যে জিনিস, এর ব্যাপারে কিন্তু ওভাবে শক্ত হাতে কেউ মানে জিনিসটাকে টানলে ধরছে না, এমন না যে যেটা শক্ত একটা গ্রুপ ওখানে হচ্ছে, কিংবা সন্ত্রাসী যেটাকে বলে টেরোরিজম, ওরকম এখনো ওভাবে হয়নি, ছোটখাটো হচ্ছে কিছু, যেটা কিন্তু আইএসকে এখনো সময় আছে আয়ত্ত করার দরকার এবং আয়ত্ত করতে পারে, করার বন্দি বন্দির মধ্যে কিন্তু স্বাভাবিক। আর সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা ওদের যে ক্যাম ভিত্তিক কিছু ডেভেলপমেন্ট করা যায়, ওখানে কিছু শিক্ষার ব্যবস্থা করা যায়, কিছু স্কিল ডেভেলপমেন্ট করা যায়, যেটা কিন্তু এখনো করা হয়নি। এগুলো মানুষ যেন ভাষা মানে কিছু মানুষ তাহলে দৌড়াচ্ছে, বসছে, গপ করছে, সব জাতিতে সব কমিউনিটি খারাপ ভালো আছে, এখানে কিছু মানুষ আছে এবং ওরা অন্যের দ্বারা প্রভাবিত হয়। এবং এই যে কিন্তু ইজি টার্গেট, এই ইয়োগগুলো ইজি টার্গেট। আর যেহেতু ওদের মেন্টালি এখন এটাকে বলে ডিপ্রেশনে ভুগে ওরা, ইজিলি কিন্তু ওদেরকে ক্যাচ করা যাবে। তো আমি কাউকে আমি ব্লেম করতে পারছি না যে কিছু করলে
করছে। গতকাল রাজিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান সেখানকার মানুষদের সঙ্গে দেখা করতে, কথা বলছে, কথা বলতে, তাদের অবস্থা জানতে। পরিশেষে রাজিয়া যা বললেন,
প্রেশারাইজ করতে হবে, ইন্টারন্যাশনালি স্যাংশন করতে হবে, ইন্টারন্যাশনালি পর্যায়ে আরো আলোচনা দরকার। এবং আমাদের যে রোহিঙ্গা লেভেলের আমাদের অ্যাক্টিভিস্টরা আছে, আমাদের নিজের কাছে ওদের সঙ্গে বসা দরকার, সলিউশন কোথেকে আসবে। কারণ ওরা তো কখনোই চিন্তা করে না যে মানুষগুলোর সলিউশন কিন্তু ওরা নিজেরাও দিতে পারে, ওরা কি চায় ওরা বলছে, কিন্তু ওদের আওয়াজটা কে শুনছে না। তবুও আমি একটু আশা রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু অনেক মানে স্ট্রংলি কিছু ব্রিফিং দিয়েছে, আর মানে বিদেশি রাজনৈতিক ক্ষেত্রে কিংবা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা চাপ সৃষ্টি করছে। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে কিন্তু খুবই পজিটিভলি সাপোর্ট করেছিল। আমি বলছি না আমরা যুদ্ধ করবো, আমি বলছি না যে আমরা গিয়ে আমাদের আলাদা একটা স্টেট আছে, আসলে তো আলাদা স্টেট আছে, আমরা রাইট আছে, আমাদের রাইটটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি দিতে পারে।
দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের নারী কণ্ঠের আয়োজন। সবাই
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
আজ 20 জুন বিশ্ব শরণার্থী দিবস পালিত হচ্ছে। বিশ্ব শরণার্থী দিবসে যুক্তরাষ্ট্র শরণার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায় যারা বিশ্বজুড়ে শরণার্থী, রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং বাস্তুচ্যুত জনগণের সাহায্য সেবায় নিয়োজিত, তাদের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করছে। বর্তমানে সারা বিশ্বের বাস্তুচ্যুত জনগণের সংখ্যা প্রায় 6,85,00,000। 2,80,00,000 জনগণ শরণার্থী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী, যারা সহিংসতা এবং দমনের কারণে ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। আজ বিশ্বের সবচাইতে ভয়াবহ সংকট বিরাজ করছে ভেনেজুয়েলা, সিরিয়া এবং আফ্রিকার দেশগুলিতে। ভেনেজুয়েলায় প্রতিদিনই বিভিন্ন পরিবার মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। সিরিয়ার অভ্যন্তরে এখনও 60,20,000 জনগণ বাস্তুচ্যুত অবস্থায় দিন কাটাচ্ছেন। আফ্রিকা মহাদেশে 70,00,000 শরণার্থী রয়েছেন এবং সেখানে বাস্তুচ্যুত জনগণের সংখ্যা প্রায় 1,70,00,000। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার ক্ষেত্রে একক সর্ববৃহৎ সাহায্যদাতা দেশ বলে গণ্য হয়েছে। 2018 সালের বার্ষিক বছরে যুক্তরাষ্ট্র $8 বিলিয়ন বেশি প্রদানে এবং জনগণের চাহিদা মেটাতে মানবিক সহায়তা এবং নেতৃত্ব প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের সাহায্য সহায়তা দুর্গত জনগণের কাছে আশ্রয়, শিক্ষা কর্মসূচি ও স্বাস্থ্য পরিচর্যার মতো সেবা প্রদান করে প্রয়োজনীয় স্বস্তি এনে দিয়েছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সংকট মোকাবেলায় সাড়া দিয়েছে এবং বাস্তুচ্যুত জনগণের ঘরে ফিরে আসার পথ সুগম করেছে। আমরা আরও অতিরিক্ত অর্থ সম্পদ প্রদানের এবং দুর্গত জনগণের জন্য জীবন রক্ষাকারী সহায়তা দিতে আমাদের সঙ্গে হাত মেলাতে দাতা দেশগুলির প্রতি অনুরোধ জানাচ্ছি। আজ বিশ্ব শরণার্থী দিবসে আমরা শরণার্থী এবং যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী তাদের দাবির প্রতি স্বীকৃতি জানাই এবং দাতা দেশগুলির প্রতিও আমাদের স্বীকৃতি ব্যক্ত করছি। আমরা সেই অতিথিবৎসল সম্প্রদায়ের প্রতি স্বীকৃতি জানাই যারা এসব দুর্গত জনগণকে সাদরে বরণ করেছেন। দুর্গত জনগণের অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে যেসব সংস্থা এবং সারা বিশ্ব থেকে যে সকল জনগণ তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাদের প্রতিও আমরা আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতি ব্যক্ত করছি।
শুনলেন সম্পাদকীয়। এবারে সংক্ষেপে খেলার খবর। বাংলাদেশ ট্রেন্ট ব্রিজের মাঠে খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে খেলায় অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করে প্রথমে এবং 381 রান করে 5 উইকেটের বিনিময়ে। জবাবে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 4 উইকেটে 220 রান, 37 ওভার এক বল খেলা হয়েছে। তামিম করেছেন 62 রান, সৌম্য করেছেন 10, সাকিব করেছেন 41, মুশফিক এখনও খেলছেন 58 রানে এবং লিটন দাস 20 রানে আউট হয়ে গেছেন। মাহমুদুল্লাহ 17 রানে অপরাজিত আছেন। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন আনিসা আহমেদ।
ধন্যবাদ আহসানুল হক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন তিনি। তিনি আজ টুইটার বার্তায় লেখেন, ইরান খুব বড় রকমের ভুল করেছে। এর কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা একথা নিশ্চিত করেন যে ইরান আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরানের কর্মকর্তারা অবশ্য বলছেন যে ঘটনাটি ঘটেছে ইরানের আকাশসীমার ভেতরেই। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবানার জানিয়েছেন যে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হরমুজ প্রণালীর উপরে আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি বিমানে আঘাত হানে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এখন উত্তর কোরিয়ায় রয়েছেন। মনে করা হচ্ছে যে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা তাদের মধ্যকার সংলাপে অন্তর্ভুক্ত হবে। শি আজই দুদিনের সফরে সেখানে গিয়ে পৌঁছেছেন এবং গত 14 বছরে তিনি হচ্ছেন প্রথম চীনা নেতা যিনি উত্তর কোরিয়া সফরে গেলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক ছাড়াও শি ফ্রেন্ডশিপ টাওয়ার পরিদর্শন করবেন। ভারতের জাতীয় কংগ্রেস দলের সভাপতি পদে রাহুল গান্ধী যে আর থাকছেন না, তিনি বৃহস্পতিবার আরও একবার তা স্পষ্ট করে জানিয়ে দিলেন। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আজ সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী আবারও বলেন, লোকসভা ভোটে দলের খারাপ ফলের দায় নিয়ে তিনি পদত্যাগ করতে চান। পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়েও মাথা ঘামাবেন না, দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি যদি পরবর্তী সভাপতি ঠিক করতে যান তাহলে বিষয়টি জটিল হয়ে যাবে। রাহুলের বক্তব্য, কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটি বিশ্বাসযোগ্য হওয়া চাই। ভোটের ফল প্রকাশের পরেই রাহুল ঘোষণা করেন যে পরাজয়ের 100 ভাগ দায় তিনি নিজে নিচ্ছেন এবং রাহুল স্পষ্ট বলে দেন তাদের পরিবারের আর কাউকে কংগ্রেসের সভাপতি করা চলবে না। তার বোন প্রিয়ঙ্কা বা মা সোনিয়া গান্ধীকেও যেন ওই পদে বসানোর কথা ভাবা না হয়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ ওয়াশিংটনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য বিষয়ে আলাপ আলোচনা করছেন। এর ঠিক একদিন আগেই মেক্সিকো প্রথমেই এই তিনটি প্রতিবেশী দেশের মধ্যে আলোচিত চুক্তিটি অনুমোদিত করেছে। গতকাল যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা চুক্তির পক্ষে মেক্সিকো 114টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে 4টি ভোট। অবশ্য ছোট ছোট কিছু গোষ্ঠী আপত্তি এবং অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর উত্তেজনা তো ছিলই। মেক্সিকোতে এই চুক্তি অনুমোদিত হওয়ায় ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় লেখেন, এখানে এখন সময় এসেছে কংগ্রেসেরও এই চুক্তি অনুমোদন করার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই তিনি তাঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন, তবে একথা ভাবছেন যে ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচার অভিযানের সময় সেটি হয়তো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক জটিল করে তুলতে পারে। ট্রাম্প বলছেন তিনি আশা করছেন যে এই মাসে জাপানে G20 বৈঠকের সময় পুতিনের সঙ্গে তাঁর কথা হবে, তবে মস্কো বলছে যে তারা এ ধরনের আলোচনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান আজ বলেছেন যে তিনি এরকমটি আশঙ্কা করছেন না যে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেনার পরিকল্পনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর কোনো রকম নিষেধাজ্ঞা আরোপ করবে।
অধিবেশনের সময় প্রায় শেষ। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন ভাস্কো ভোলোরিচ, ফেসবুক লাইভ তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আহসানুল হক
এবং আমি আনিস আহমেদ।
সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.